সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আপনাদের সামনে হাজির হয়েছি। যে সকল দর্শক বৃন্দ আমাদের এই রোহানি চিকিৎসা অনুষ্ঠানে শরিক হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমাদের এই রোহানি চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের বিভিন্ন রোগ সম্পর্কিত, আপনাদের বিভিন্ন প্যারাশানি সম্পর্কিত কল নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মোবাইলে দাওয়াত ইসলামী উপস্থিত থাকেন, যিনি আপনাদেরকে রোহানি চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকেন এবং আলহামদুলিল্লাহ তার পাশাপাশি এই রোহানি চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে যেন ইলমে দিন আমরা হাসিল করতে পারি এই কারণে আমাদের মাঝে একদিন মোবাইলে উপস্থিত থাকেন, যিনিকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শরীক হওয়ার নিয়ত করে নিন। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রথমে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে শুনে নিই। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি তার লিখিত রিসালা দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত, যেটার নাম জিয়ায়ে দরুদ সালাম, এর মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মাদ্রাসার দর্শকবৃন্দের কাছে যিকির ইলাহি যে আমরা বিষয় নিয়েছি এটা সম্পর্কে আপনি কি তুলে ধরতে চান?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কসর ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাদানী চ্যানেলের যারা মজলিসের মধ্যে রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকে মাহে রমজানুল মোবারকের আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মুহূর্তে কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন এবং আমাদেরকে ইলমে দীন অর্জন করার মাদানী চ্যানেলের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। আসলে কৌসার ভাই আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছেন আজকে আমাদের যে আলোচ্য বিষয়
জিকির ইলাহি
আল্লাহ তাআলার জিকির সম্পর্কে, এটা অনেক ব্যাপক একটা বিষয় যে আল্লাহ তাআলার জিকির বলতে আমরা অনেকেই মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জিকির করাকে বোঝানো হয়, এটা অবশ্যই আল্লাহ তাআলার জিকির, কিন্তু মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ তাআলার স্মরণের জন্য করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, এটাকে জিকির বলে। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, এক জায়গায় আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আল্লাহ তাআলার স্মরণ করো অবশ্যই তোমরা উপকৃত হবে, সফল কাম হবে। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এমন কোন বিষয় উল্লেখ করেন নাই যেটা মানব জাতির জন্য উপকারী নয়। আমার আল্লাহ তাআলার স্মরণ এটা অনেক বড় সৌভাগ্যের একটা বিষয়। কৌসার ভাই মনে রাখবেন আমার আল্লাহ তাআলা তাকেই সৌভাগ্য এটা দান করবে যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যাকে মহব্বত করেন তাকেই আল্লাহ তাআলার জিকির করার সৌভাগ্য দিবেন। এই জিকিরের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। আজকে আমরা বসে এখানে আলোচনা করছি এটাও আল্লাহ তাআলার জিকির,
আল্লাহ তাআলা একটা জিকির।
দুরুদ শরীফ পাঠ করে আপনি দুরুদ শরীফের ফজিলত তুলে ধরেছেন, এটাও আল্লাহ তাআলার জিকির। আর সাথে সাথে কোন বন্দা যদি নামাজ আদায় করে এটাও আল্লাহ তাআলার জিকির, জাকাত আদায় করলে এটাও আল্লাহ তাআলার জিকির। কেননা জাকাত যারা আদায় করতেছে তারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে দিচ্ছে। আর কেউ যদি মুচকি হেসে কথা বলে এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মাধ্যমে এটা আল্লাহকে রাজি করার জন্য দেওয়া এবং করা। স্বাভাবিকভাবে দেখলে যে ওলামায়ে কেরাম বলেন এটা সবগুলোই আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সামিল। কেননা এই জন্যই তো বলা হয়েছে যে পরকালীন বিষয়ে সামান্য মুহূর্ত চিন্তা ভাবনা করা এটা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। তো পরকালের চিন্তা কিভাবে করা হয়, পরকালীন চিন্তা করা একটু গভীর মনোযোগ সহকারে, চুপ থেকে, নিশ্চুপ থেকে। নিশ্চুপ যখন আছে আমি কোনো জিকির করছি না, কিন্তু আমার স্মরণটা কোথায়, আমার ধ্যানটা কোথায়, পরকালের ব্যাপারে। তো পরকালীন আমি চুপ আছি, কোনো জিকির করছি না, আমি পরকালীন ধ্যান করছি, এখানে আমার ওই জিনিসটাকে এত ফজিলত দেওয়া হয়েছে যে 60 বছরের নফল ইবাদতের চেয়ে আর উত্তম বলা হয়েছে। যদি পরকালীন চিন্তা করলে এই অবস্থা হয়। আর কোন বন্দা যদি আল্লাহকে রাজি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটার কি ফজিলত হবে? আসুন একটা হাদিস শরীফ শুনে নি। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিছু ব্যক্তি এসে, কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এটা আবেদন করলো, আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে সবচেয়ে মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদা কার হবে? সবাই কৌতূহল জানার একটা বিষয়
মানে
জি। তখন আমার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে কিয়ামতের ময়দানে তার মর্যাদা সবচেয়ে বেশি হবে।
সুবহানাল্লাহ।
মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমরা যারা আজকে অনুষ্ঠান দেখছি, প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো যে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রয়োজন। আমরা তো শুনলাম যে আল্লাহ তাআলার জিকির করি পরকালের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা লাভ করবে।
নজমাতা, আপনার কথা থেকে এটা বোঝা গেল যে আমাদের যেটা সাধারণ আমরা মনে করে থাকি সুবহানাল্লাহ লা ইলাহা, এটা একটা জিকির, কিন্তু এটাও জিকির যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা যে কাজটা করি না কেন, এটা আল্লাহ তাআলার একটা
স্মরণের মধ্যে, স্মরণের মধ্যে,
স্মরণের মধ্যে গণ্য করা হবে।
জি। আচ্ছা কাউসার ভাই, আসলে এখন হয়তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের অন্তরে এটা চলে এসেছে, জিকির তো অনেক ধরনের রয়েছে।
আচ্ছা,
যে আপনি বললেন সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও আল্লাহ তাআলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহ তাআলার জিকির, এটার মধ্যে উত্তম জিকির কোনটাকে বলা হয়েছে? এটা একটা রিওয়ায়াত এখানে আনা হয়েছে, হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ,
আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে জানতে পারলাম সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ যেটাকে আমরা শুকরিয়া বলি,
শুকরিয়া
আদায়, আলহামদুলিল্লাহ তোমার বড় শুকরিয়া আদায় করছি, শুকরিয়া এটাও আল্লাহ তাআলার একটা দোয়া, দরবারে দোয়া করার মতো। তো কৌশল ভাই, আমি তো বলবো আমাদের সবার এটা চিন্তা করা দরকার যে আমার মুখ থেকে আজে বাজে বক বক বের না হয়ে, আমি আজে বাজে অহেতুক আলোচনা না করে আমি যদি আল্লাহ তাআলার জিকির করা শুরু করি, লা ইলাহা ইল্লাল্লাহ
এর মধ্যে কতটুকু ব্যস্ত রয়েছে,
হ্যাঁ এটা একটু চিন্তা করা দরকার। এবং আমাদেরকে সময়টা কোন দিকে যাচ্ছে এটা খেয়াল রাখা দরকার যে আমি আজকে যদি একটু আল্লাহ তাআলার জিকির করি আমার কি ফজিলত, এটা আমার কি মর্যাদা লাভ করছি, এটা সম্পর্কে একটু চিন্তা করা দরকার। একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোন বন্দা যখন আল্লাহকে রাজি করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার মুখ থেকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা মাধ্যমে একটা পাখি সৃষ্টি করে দেয়।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।
ওই পাখিটা আকাশের দিকে উড়তে থাকে, উড়তে উড়তে, এটা মানুষ আমরা দেখি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা উড়তে 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 আল্লাহ তাআলার আরশের মধ্যে পৌঁছে যায়। তো আরশ বহনকারী যে ফেরেশতারা রয়েছে, এইরকম ফেরেশতারা অনেকে জিজ্ঞেস করে যে এটা এই পাখিটা যেটা এসেছে তোমার উদ্দেশ্য কি, তখন সে বলে যে আসলে দুনিয়াতে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, ওই বন্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না ততক্ষণ পর্যন্ত আমি উড়তেই থাকবো,
তার জিকিরের মাধ্যমে,
জিকিরের মাধ্যমে। তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আদিষ্ট হয় যে ওই পাখিকে সুসংবাদ শুনিয়ে দাও যে এই পাখিটা আমার বন্দার মুখ থেকে বের হয়েছে আমাকে স্মরণের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আমি ওই বন্দাকে মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলাম তো কত ফজিলত আল্লাহ তাআলা জিকিরের মধ্যে, শ্রবণ করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায় তারা কত বড় সৌভাগ্যবান, মাগফিরাত সুসংবাদ পর্যন্ত পেয়ে যায়, গুনাহের মাগফিরাত হয়ে যায় আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য জিকির করার নসিব করুক, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, আমার নাম হলো মোহাম্মদ হোসেন, নারায়ণগঞ্জ থেকে। আমার সমস্যা হলো গ্যাস্ট্রিকের সমস্যা। আমার কিছু খাইলে পেট জ্বলে, ভিতর থেকে বেগুড়ে মানে উপরের দিকে নিঃশ্বাস নিতে খুব কষ্ট, আর মাথার কালু জ্বলে, মাথাটা খুব গরম হয়ে থাকে।
মাথার জন্য সমস্যা কথা বললো।
জি, মাথা এবং পেটের গ্যাস্ট্রিকের সমস্যা, পেট জ্বলা করা করে এবং মাথা গরম হয়ে যায়। তা আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই মোহাম্মদ হোসেন ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ফোন করেছেন। তো আপনি বলেছেন গ্যাস্ট্রিকের সমস্যা, যার কারণে আপনার ঢেকুরও আসে অনেক সময়, পেট ফুলে যায় এবং অনেক কষ্ট হয় এবং পেট জ্বালা পোড়া করে, সেটা বলেছেন। তো প্রথমে আমি আপনাকে অনুরোধ করবো, আপনি খাবার যেহেতু যেটি খাবেন সেটি অনেক সময় আমরা খাবার বেশি খাওয়ার কারণে আমাদের পেট আমাদের জিনিসটাকে লোড নিতে না পেরে এটিকে ডাইজেস্ট হতে কষ্ট ইয়ে হয়ে যায়, পরবর্তীতে পেটের বিভিন্ন রকম রোগ বালাই সৃষ্টি হয়ে যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অনুযায়ী পেটকে যেন আমরা তিন ভাগ করি, ইয়াকে তিন, একটি হচ্ছে খাবারের জন্য, একটি হচ্ছে পানির জন্য, একটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য। তো তাতে এক্ষেত্রে বলা হচ্ছে যে যারা এভাবে খাবার খাবে, অর্থাৎ অল্প খাবার খাবে, তো তাদের জন্য পেটের কোনো সমস্যা হবে না, বায়ু নির্গত হবে না, পেটে জ্বালা পোড়া করবে না।
মানে কি সুন্নত অনুযায়ী খাবার খাওয়ার মাধ্যমে, যেটার মাধ্যমে
অল্প খাবার,
অল্প খাবার।
এখন দেখা যায় যে আমরা আসলে এমন ভাবে খাবার খাই যে আমরা একদম পেট ভর্তি করে ওভার করে ফেলি, যার কারণে আমাদের পেট সেটাকে হজম প্রক্রিয়া আমাদের ইয়া হয়ে যায়, বিকশিত হজম প্রক্রিয়া যেটি পেটের মধ্যে হয়ে থাকে সেটি হতে ইয়া হয়ে যায় পরবর্তীতে। হ্যাঁ,
খাবার আমি একটা শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি যে যারা এভাবে আপনি যেভাবে বললেন সুন্নত অনুযায়ী কম খাবার, যে আমার এতটুকু খাবার খাওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু আমি একটু কম খেলাম সুন্নত অনুযায়ী, বলা হচ্ছে তার থেকে নাই কোনোদিন কোন ডাক্তারের মুখাপেক্ষি হতে হবে।
আসলে ফজিলত তো অনেক মাশাআল্লাহ। তো এক্ষেত্রে যদি আমরা এইরকমের উপর আমল করি, ইনশাআল্লাহ কম খাবার খাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে পেটের সমস্যা দূর হয়ে যাবে। এবং আপনি প্রত্যেকটি গ্রাসের আগে ইয়া ওয়াজ যদি লোপার আগে এবং ইয়া মুহি এই অধিফাটি সাতবার করে যখন আপনার পেটে ঘেস জমবে বা পেট ব্যথা করবে তখন আপনি পেটে ফুক দিবেন, ইনশাল্লাহ দম করবেন, এতে আপনার পেট ব্যথা দূরীভূত হয়ে যাবে। এরপরে আপনি যে বলছেন পেট জ্বালা পোড়া করে, তার জন্য আপনি একটি ঘরোয়া চিকিৎসা শ্রবণ করুন। সেটি হচ্ছে একটি খেজুরকে রাতে ধুয়ে কোন একটি পাত্রে পানি নিয়ে সেই পাত্রের মধ্যে সেটিকে কসলাবেন, যে আমরা ভিজাবেন এবং সকাল উঠে সেটাকে কসলাবেন ভালো করে পানির সাথে, কস দিয়ে বিচিটে বের করে সেই পানির সাথে আর একটু এক চামচ বা আধা চামচ মধু দিয়ে সেই খেজুরের কসলানো অংশটি আপনি খেয়ে ফেলবেন, এর দ্বারা আপনার পেট ঠান্ডা হয়ে যাবে, ইনশাআল্লাহ পেটে জ্বালা পোড়া করবেন।
দেখা যাচ্ছে অনেকে মানে যদি ডাক্তারের পরামর্শ হয় আর কি, কারণ দেখা যায় অনেকে, যেমন আপনি মিটার কথা বলেন মধু, হয়তো বা যাদের ডায়াবেটিকের সমস্যা,
এটা তো অবশ্যই, যারা ডায়াবেটিস তারা তো মধু খেতে পারবে না, খেজুর তাদের নিষেধ, তো তারা এই ধরনের আমলটা করবেন না। আর এই আমলটা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যাদের সুগারের সমস্যা রয়েছে তারা।
প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাতানের চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনতে পারলেন আমাদের ইসলাম মোবাইল ইসলামের ওখানে চিকিৎসা দিচ্ছে, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন।
আমি ইসলাম একটা জায়গা ব্যাপারে একটা মামলা হয়েছিল, তো এই মামলাটা মানে ষড়যন্ত্রমূলক আমাদেরকে এখন সারা বিষয় চার চারটি আগামী বেশিরভাগ মানে রাইভেশন হবে মামলা।
শাহিদুল ইসলাম ভাই রাজধানী থেকে আমাদেরকে ফোন করেছেন, আপনি বলছেন যে মামলার আগামী বৃহস্পতিবারের মামলা রায় হবে, আপনি যেন ইয়াতে পান। তো আল্লাহ তাআলা আপনার যাইস উদ্দেশ্য পূরণ করে দিক ভাই। আপনি রোহানি চিকিৎসা শ্রবণ করুন, সেটি হচ্ছে আপনি যখন কোর্টে যাবেন বিচারকের সামনে যাওয়ার আগে আপনি ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই অজিফাটি 41 বার পাঠ করবেন, আগে পরে একবার দরুদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ বিচারক আপনার উপর দয়ালু হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় এবং আপনি যদি হকের উপর থাকেন ইনশাআল্লাহ আপনার উপর অবশ্যই আপনার দিকে রায়টি আসবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক, কিন্তু পূর্বে কিছুক্ষণ আগে আমরা আজকে যে বিষয় নিয়েছি জিকির ইলাহি সে সম্পর্কে ফজিলত শ্রবণ করেছি, আসুন আমরা আবারও জিকির ইলাহি সম্পর্কে আরো কি আমাদের হুজুর তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ, আপনি মাদানী চ্যানেল দর্শকবৃন্দের কাছে কি তুলে ধরতেছেন আরো এ ব্যাপারে?
আসলে কৌসার ভাই দেখেন মাশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আমরা আল্লাহ তাআলার জিকিরের ফজিলত আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি, এটাও আল্লাহ তাআলার একটা জিকির,
এটাও আল্লাহ তাআলার একটা দয়া যে
আমাদের, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে দেখার এই আলোচনা দেখার সৌভাগ্য দান করেছেন,
আলহামদুলিল্লাহ।
আমি আসলে কৌসার ভাই এটাই বলবো যে আমরা তো শুনলাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পাঠ করে আন্তরিকভাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ক্ষমার একটা সুসংবাদ শোনানো হয়। আমাদের অনেকের মনে একটা এটা একটা প্রশ্ন জাগে, আশা জাগে যে কিয়ামতের ময়দানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিভাবে পেতে পারি,
মানে আমাদের নসিব কিভাবে
নসিব হবে কিনা, কি কাজ করলে আমাদের সুপারিশটা পাওয়া যায়। কেননা কিয়ামতের ময়দান এটা এমন একটা বিভীষিকাময় একটা স্থান হবে, করুণ মুহূর্ত হবে, করুণ অবস্থা হবে, যেখান থেকে কেউ নেকি দ্বারা পার হবে এটা আশা করতে পারে না। কেননা এখানে আল্লাহ তাআলার দয়া ছাড়া ওই করুণ মুহূর্তে কিয়ামতের সেই করুণ মুহূর্ত অতিক্রম করা সম্ভব হবে না। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের সুপারিশের আশা করা এখন আসুন আমরা কিভাবে এই সুপারিশ লাভ করতে পারি। আজকে
আমাদের অনেক মাধ্যম রয়েছে, তার মাধ্যমে তার থেকে
অনেক মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। হযরত সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার আমি আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ প্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তি কে হবে? তখন আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরাইরা, আমি এটা জানতাম যে তোমার আগে এই প্রশ্নটা কেউ করতে পারবে না, কেননা তুমি সবসময় নতুন নতুন বিষয় জানার ক্ষেত্রে, হাদিস শরীফ শোনার ক্ষেত্রে সবার অগ্রগামী। আমি জানতাম তুমি এই জিনিসটা আমার থেকে জিজ্ঞাসা করবে। হে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা, তুমি শুনে নাও যে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে সেই ব্যক্তি যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে।
সুবহানাল্লাহ,
আন্তরিকভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশ লাভ করবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা খুবই সহজ একটা ওয়াজিফা, সহজ একটা কালমা। তো আমরা যদি এই কালেমা পাঠ করি, বেশি বেশি পাঠ করতে থাকি আরো অসংখ্য ফজিলতের সাথে, ইনশাআল্লাহ আশা করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দান করবেন। এখন আসুন আমাদের যে পরিস্থিতিতে আমরা এখন অতিক্রম করছি, যে ইমান নিয়ে টানাটানি, স্বাভাবিক যে ইমান কখন যে কি কথার মাধ্যমে আমাদের ইমানের উপর আঘাত আসতেছে আমরা কেউ জানি না। তো সেই জন্য আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া ইমান নবায়নের ব্যাপারে বলে থাকেন অধিকাংশ সময়, এবং অধিকাংশ যখন কুফরি বাক্য যখন আসে তখন আমির আহলে সুন্নাহ সবাইকে তওবা করিয়ে থাকেন।
আমাদের অনেক সময় বিভিন্ন সময় কুফরি বাক্য আমাদের অজানাতে হয়ে যায়।
সেই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে এটা শিক্ষা দিয়ে গিয়েছেন যে হযরত সাইয়েদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, তোমরা মাঝে মধ্যে ঈমান নবায়ন করতে থাকো, ঈমানকে নবায়ন করতে থাকো,
তওবা করতে থাকো,
নবায়ন করতে থাকো, ঈমানটা নবায়ন করতে থাকো। তখন কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে ঈমান নবায়ন করব? তখন আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকো, তবেই তোমাদের ঈমানটা নবায়ন হয়ে যাবে।
ভাই, আপনার এই কথার ক্ষেত্রে আমার একটি কথা মনে পড়ে গেছে, আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়াও আমাদেরকে একটি অজিফা দিয়েছেন, যেন প্রতিদিন আমরা মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই অজিফাটি তো এখানে বলা হচ্ছে ফজিলতের ব্যাপারে, যে ব্যক্তি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই অজিফাটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এমনকি অনেকে এটাও করতে পারে যে এটা নিজে পাঠ করে কাউকে ইশারা সওয়াব করে দিতে পারে, যেমন মনে করেন কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, কারো আত্মীয় স্বজন মারা গেছে। এখন আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটি 70,000 বার পাঠ করে আমাদের বাবা মা নিকট আত্মীয় আত্মীয় যাদেরকে আমি চাচ্ছি যে ইসালের সওয়াব করব, তো আমরা করে দিতে পারি। এতে আমাদের আবার যিনি নিজের নেকির কোনো কমতি হবে না। তো এখানে আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া একটি খুবই সহজ ভাবে এটিকে ইয়া করে দিয়েছেন যে যদি আমরা প্রতিদিন আমরা 166 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ এই অজিফাটি পড়ি, যে ইনশাল্লাহ হয়তো আমাদের 2 বছরের মতো সময় লাগবে যে 70,000 বার হতে,
মানে আমরা যেটা বলে 70,000 বারের ফজিলত এটা আমাদের অর্জন করতে ডেইলি 166 বার পড়ি।
তো এতে প্রত্যেক মুসলমানের উচিত যে আমরা যেন এই অজিফাটি পড়ি, যেমন আপনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটি পাঠ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটার অনেক ফজিলত বলেছেন, মাশাআল্লাহ। আমাদের সবার উচিত যেন এটার উপর এই আমলটা করতে থাকা।
আমিন আমিন।
কৌশল আসলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা সবসময় জান্নাতের কথা বলেন, তো জান্নাতের চাবি তো আমরা নামাজ শুনেছি, আরো কোনো চাবি আছে কিনা? একটা রিওয়ায়েত এখানে এসেছে, সুবহানাল্লাহ, হযরত সাইয়েদুনা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, এটা হচ্ছে জান্নাতের একটা চাবি।
সুবহানাল্লাহ।
আমরা যদি চাই জান্নাতে সহজে যাওয়ার জন্য, চাবি যদি আমাদের হাতে থাকে, এটার সাক্ষ্য যদি আমাদের কিয়ামতের ময়দানে হাতে থাকে, সহজে ইনশাআল্লাহ আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আরো অসংখ্য রিওয়ায়েত এখানে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত তুলে ধরার কারণ হচ্ছে এটা খুব কম সময়ের মধ্যে সহজে আদায় করা যায়, সহজেই পাঠ করা যায়,
এটা খুব সহজ ও বেশি নাকি হাসিল করার একটা মাধ্যম বলা হয়।
জি, আর মাদানী চ্যানেলের দর্শক বিন্দু একটা জিনিস তুলে ধরতে চাই, আজকে আপনারা খেয়াল করছেন উপস্থাপক থেকে শুরু করে নাথা নাথ পরিবেশনকারী এবং রোহানি ইলাচি যিনি প্রদান করেন উনি এবং আমি, আমরা সবাই কালো পাগড়ি পরিধান করেছি, কালো রঙের পাগড়ি। এটার একটা কারণ হচ্ছে মক্কা বিজয়ের দিবসে আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের পাগড়ি পরিধান করেছেন, সেটার সুন্নত আদায় নিয়ে আমরা সবাই আজকে কালো পাগড়ি পরিধান করেছি। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নাত পালনকে কবুল করে আমাদের নাজাতের উকিলে বানিয়ে দিক।
আমিন আমিন আমিন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা জিকির ইলাহি ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম এবং এটাও শ্রবণ করেছি যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং এটাকে জান্নাতের চাবিও বলা হয়েছে আলহামদুলিল্লাহ। শুনুন, আমরা কেনই বা আমাদের জবান দ্বারা অহেতু কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবো? তো নুরুদ্দিন ভাই, আমি একটা কথা তুলে ধরতে চাই, যেমন জিকির না এটা আমরা করবো, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা আমাদের জবান দ্বারা হয়ে থাকে, দেখছি তো এই জবান দ্বারা আমাদের এই জবান সম্পর্কে আপনি কি বলবেন? যেমন জিকির ইলাহি আমাদের জবান দ্বারা করে থাকি, কিন্তু যেমন আপনি ফজিলত বললেন, আমার থেকে উৎসাহ থাকলো কি ইনশাআল্লাহ আমি জিকির ইলাহির মধ্যে লিপ্ত হয়ে যাব। তারপর আরেকটা, যখন আমাদের ফজিলত শুনলে উৎসাহ জাগে যে আমি জিকির ইলাহি করবো, ঠিক তেমনি এই জবান দ্বারা যেমন আমাদের কোনো ক্ষতি সম্পর্কে যদি আমরা শুনি তখন আমাদের ভয় লাগে যে না এটা দ্বারা আমি ক্ষতির দিকে যাবো না, বরঞ্চ ফজিলতের দিকে যাবো, জান্নাতের দিকে যাবো। আপনি যদি আমাদেরকে জবান সম্পর্কিত যে ক্ষতি রয়েছে, আমরা যদি জিকির ইলাহি থেকে এর মধ্যে লিপ্ত না থেকে যদি তার বিপরীত দিকে চলে যাই, তাহলে কি বলেন এই ব্যাপারে আপনি?
আসলে কৌসার ভাই দেখেন, আমরা সবাই জানি যে কেউ যদি একবার আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে যদি ইসলামের গণ্ডির বাইরে থাকে তাহলে সে মুসলমান হয়ে যাচ্ছে। আর যদি কোনো মুসলমান আল্লাহ তাআলার বিষয়ে বা কোনো কুফরি বাক্য একবার বলে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে।
ভাই ইনশাআল্লাহ যত শুনছি তত শোনার মন ইচ্ছা করছে, কেন আল্লাহ তাআলা জিকির ইলাহির ফজিলত যত শোনার মন তো জাগবে ইনশাআল্লাহ। এটা তো মুমিনদের একটা সিফাতের মধ্যে বলা হচ্ছে, যারা সবসময় নেকি উৎসাহ হবে তাদের মনতে সবসময় নেকির উৎসাহ থাকবে। তো ইনশাআল্লাহ আমরা আবার আমাদের মোবাইলে দাওয়াত ইসলামের কাছে পৌঁছবো। মাদানী চ্যানেল দর্শকদের যারা কল করেছে কয়েকটা কল আমাদেরকে চালিয়ে দিন।
আমার নাম হোসেন, গ্রাম সন্দীপ। আমার চুল দিনে দিনে চুল পেকে যাচ্ছে, কি কারণে?
আল্লাহ তাআলা আসানি দান করুক। এবং চুল পাকারও অনেক ফজিলত রয়েছে, যে চুলকে বলা হচ্ছে যে চুল মানুষের মৃত্যুর আগে কয়েকটি দূত আসে, তার মধ্যে একটি দূত হচ্ছে তার চুল পেকে যাওয়া। আর আচ্ছা, অনেকে এমন করে কি চুল পাকা চুল অনেকে এটাকে উপড়িয়ে ফেলে, তো এটাও নিষেধ রয়েছে। এটা হাদিসে পাকেও এবং বিভিন্ন জায়গায় নিষেধ বলা হয়েছে যে যেন পাকা চুলকে আমরা কি না করি, উপরে না ফেলি। এবং অনেকে এটাকে কলপ ইউজ করে, কলপটা নিষেধ করেছে, এটা মানা রয়েছে। যাই হোক,
পাকা চুলগুলো তো ফজিলত রয়েছে মনে হয়, যে অনেক কবরের নূর হবে।
জি জি, এরকম অনেক ফজিলত রয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমি আপনাকে পরামর্শ দেব, আপনি আমাদের দাওয়াত ইসলামীর যেখানে তাবিজ দেয় ফ্রিতে, আপনি তাদের সাথে যোগাযোগ করে ইসলামী ভাইয়ের সাথে আপনি তাবিজ সংগ্রহ করুন, ইনশাল্লাহ এর দ্বারা আপনি উপকার পাবেন।
যখন রোহানি চিকিৎসায় প্রশ্ন কথা আসলো, তখন এটা বলতে চাই যে যারা এই যে চুলের মধ্যে কিছুক্ষণ বাপু যে বললো কলপ লাগে থাকে, এ ব্যাপারে কি বলে থাকেন আপনি রুদ্দিন ভাই?
এটা নিয়ে আসলে ওলামা ইকরাম বিভিন্ন মতামত দিয়েছেন, বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী মুজাকারার মধ্যে বলেছেন যে কালো যেটা লাগাই এটা শরীয়তে নিষেধ রয়েছে, আর যেটা হলুদ এবং যেটা মেহেদি লাগানো হয় এটা এটা জায়েজ আছে, এটা সাহাবা ইকরাম থেকে এটা সাব্যস্ত। তো আমি যেটা বলছিলাম, আমাদের ইসলামী ভাই যিনি প্রশ্ন করেছেন চুল পেকে যাওয়া নিয়ে, এটা সম্পর্কে একটা ফজিলত আমি তুলে ধরতে চাই, যে একবার হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ওনার কিছু দাড়ি পেকেছে। মনে রাখবেন, প্রথম চুল পাকা দাড়ি পাকা শুরু হয়েছে আমার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে।
সুবহানাল্লাহ।
এটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এবারে আরজ করলেন যে মাওলা, এগুলো কি, এই দাড়ি পাকা এগুলো কি, এগুলো কেন পাকলো? তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা জানানো হলো, ইরশাদ করা হলো যে হে ইব্রাহিম, এগুলো হচ্ছে বুজুর্গি, তোমার সম্মান বেড়ে যাওয়া, এটা হচ্ছে তোমার আমার দরবারে মর্যাদা লাভ করা। তখন আমার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আমার বুজুর্গি কারো বাড়িয়ে দাও, অর্থাৎ আমার চুলপাকাকে দাড়িপাকে কারো বাড়িয়ে দাও। তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সম্মান লাভ। আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, যার দাড়ি ইসলামের মধ্যে সাদা হয়েছে, যার দাড়ি ইসলামের মধ্যে সাদা হয়েছে, আল্লাহ তাআলা ওই সাদা দাড়ি বিশিষ্ট লোকদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে লজ্জা বোধ করবেন।
আল্লাহ আল্লাহ, মাদানের চ্যানেল দর্শক মিলে আপনারা শ্রবণ করলেন, হয়তো আমাদেরকে অনেকে কল করে থেকে এরকম যে আমার চুল সাদা হয়ে যাচ্ছে, আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এটার আমাদের একটু একটা রোহান চিকিৎসা দিয়ে দিন। তো কি ফজিলত, এটা বুজুর্গদের আলামত বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। তুই আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিকুজ্জামান মানিক, বরিশাল। আমার সমস্যা হচ্ছে আমার শরীরে কিছু কিছু জায়গায় টিউমার না আছে। আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে যে এগুলো টিউমার না, এগুলো শরীরের মধ্যে চর্বি জমে রয়েছে।
আপনি মনিরুজ্জামান মানিক ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন বরিশাল থেকে। আপনি বলেছেন যে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গেছে, আপনি টিউমার মনে করেছেন, ডাক্তারের কাছে গেছেন, ইনি তো ডাক্তার বলছে যে এটা টিউমার না, চর্বি বেড়ে গেছে। যাই হোক, আপনি এরপরও ডাক্তারের সাথে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, একজন ডাক্তারের সাথে, অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনি যোগাযোগ রাখুন, এবং তিনি যেভাবে বলে সেভাবে আপনি চলতে থাকুন, ওষুধ সেবন করুন, ইনশাআল্লাহ আপনার উপকার পাবেন। এবং আমি আপনাকে বলবো যেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি ফরমান কিছুক্ষণ আগে আমরা বলেছি, সেটি হচ্ছে কম খাওয়া। আসলে চর্বি এটা ভারী, বিশেষ করে খাবারের কারণে। আমরা যদি বেশি তৈলাক্ত জিনিস, চর্বি জাতীয় জিনিস, মাংস এই জাতীয় জিনিস বেশি খাই, তাহলে শরীরে চর্বি বাড়বে এবং সেটি পরবর্তীতে ক্ষতির কারণও হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আর্থানি দান করুক। যেটা বলেছিলাম ভাই, আপনি করুন যে মাংস ইত্যাদি খাওয়া থেকে একটু বেঁচে থাকুন এবং ক্ষুধা থেকে কম খান। অর্থাৎ পেটকে আপনি তিন ভাগে ভাগ করুন, ভাগ করার পরে এক ভাগ খাবার, এক ভাগ পানি এবং এক ভাগ বাতাসের জন্য আপনি ছেড়ে দিন। ইনশাআল্লাহ দেখবেন আপনার শরীরের শুধু চর্বি বেড়ে যাওয়া নয়, অনেক থেকে, বিশেষ করে অনেকে বাতের ব্যথা বলে থাকে, বাতের ব্যথা, পেটের সমস্যা, বায়ু নির্গত হওয়া, কোষ্ঠকাঠিন্য, গলা মানে গন্ডগোল, পেটের গন্ডগোল ইত্যাদি যেগুলো আছে, প্রত্যেক রোগ থেকে আপনি ইনশাআল্লাহ শিফা পেয়ে যাবেন।
মানে আসলে খাবার এটার মাধ্যমে শরীরের উপকারিতা হয়, কিন্তু আমরা সঠিকভাবে এবং নতুন না খাওয়ার কারণে এই ধরনের আমার
আসলে এটা কাউসার ভাই, দেখুন আমরা একটা চারা গাছে চারা গাছ যদি রোপণ করি, সেখানে আমাদেরকে পানি দিতে হয়, কেননা পানি পেলে সে চারা গাছটি কি হবে, যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে সেটা চারা গাছের কারণ হয়ে যায় এবং চারা গাছটি পচে যাবে, গোড়া পচে যাবে, সেটি বড় হবে না। তদ্রুপ খাবার আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই জিনিসটাকে আমাদেরকে খাবারটা গ্রহণ করতে হবে পরিমিত পরিমাণ, যতটুকু আমাদের শরীরে চাই। আমরা যদি তার থেকে বেশি দিয়ে দিই তখন আমাদের সমস্যাটা কি হবে, আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে
আরো ক্ষতির সম্মুখীন।
জি, ক্ষতির সম্মুখীন।
আমরা আজকে যে একটা বিষয় নিয়েছিলাম, জিকির ইলাহি, সেটা সম্পর্কে আলহামদুলিল্লাহ আলোচনা চলছে এবং আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ফজিলত শ্রবণ করেছি জিকির ইলাহি সম্পর্কিত। এবং জিকির ইলাহি আমরা কিছুক্ষণ আগে একটা বিষয়ের মধ্যে ছিলাম যে জিকির ইলাহি আমরা তো করি, ফজিলত আমরা এই জবান দিয়ে করে থাকি। এই জবান সম্পর্কিত আমরা বিষয়ে আলোচনা করছিলাম, আমি আবারও নুরুদ্দিন ভাইয়ের কাছে যাবো। নুরুদ্দিন ভাই, আপনি বলছিলেন যে জবানের ব্যাপারে সম্পর্কিত।
জি কৌশল ভাই, দেখেন আমি আপনাদের কাছে এটা পেশ করেছিলাম, উপস্থাপন করেছিলাম যে একবার যদি কেউ আন্তরিকভাবে কলমা শরীফ পড়ে, সে যদি ইসলামের গণ্ডির বাইরে থাকে তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, আর যদি কেউ ইসলামের মধ্যে থাকে আর যদি কেউ কুফরি বাক্য বলে থাকে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে।
জবান দ্বারা এবং অন্তরের ইচ্ছা,
আন্তরিকতা এবং ইচ্ছাকৃত সে মুখ দিয়ে বলার দ্বারা। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ মিশকাত শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান আদমাল লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝখানে জিহ্বার এবং তার দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে এটার কেউ যদি আমাকে গ্যারান্টি দেয়, এটাকে হেফাজত করবে, এটাকে সুরক্ষিত রাখবে,
এটাকে হালাল ভাবে ব্যবহার করবে,
যে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম,
সুবহানাল্লাহ,
আমানত দিলাম। তো কি আমাদের আসলে এই দুইটা জিনিস, বিশেষ করে আমি আজকে আপনি বলছেন যে মুখের ব্যাপারে, আমাদের মুখের ব্যবহার, আচার আচরণ, মুখ থেকে বের হওয়া শব্দের ব্যাপারে, আসলেই তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবেন অনেক উচ্চ লেভেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা মাঝে মধ্যে একটা এমন কথা বলে ফেলেছেন যার কারণে ওনার মানহানি হচ্ছে, অন্যজনের মনে কষ্ট পাচ্ছে, আমরা সবাই এখানে বসলাম, হয়তো আমরা এমন একটা কথা বললাম যার কারণে আরেকটা মানুষ কষ্ট পাচ্ছে, বা আমি আপনাকে একটা কথা বললাম যেটা আপনার সম্মান অনুযায়ী হয় নাই, যেটার কারণে আপনি মনে কষ্ট পাচ্ছেন। তো এই জন্য একটা বর্ণিত রয়েছে, একটা প্রবাদ বাক্য রয়েছে, যে তীর নিক্ষেপ করলে যতটুকু বিদ্ধ হয় না তার চেয়ে বেশি বিদ্ধ হয় মানুষের মুখের
মুখের কারণে,
এটার কারণে আহত বেশি হয়, মানুষ কষ্ট বেশি পায়। এই জন্য আরেকটা হাদিস শরীফ, এটাও মিশকাত শরীফের একটা হাদিস শরীফ, আমি আপনাদের কাছে এটা পেশ করছি। যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বন্দা অনেক সময় মুখ থেকে এমন কথা বলে যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর আল্লাহ তাআলা তার মর্যাদাকে এত বেশি বৃদ্ধি করেন সে জানেও না। সে যখন পরকালে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে তখন আল্লাহ তাআলা তাকে এইভাবে ইরশাদ করবেন, হে আমার বন্দা, তোমার জন্য আমার সন্তুষ্টি এই নাও, তোমার জন্য জান্নাত। সে বলবে মাওলানা আমার তো তেমন কোন আমল ছিল না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ইরশাদ করা হবে, হে আমার বন্দা, তুমি অমুক দিন অমুক বয়সে অমুক দিন অমুক মুহূর্তে এই কথাটা বলেছিলে, এটা আমার বড়ই পছন্দ হয়েছে, যার কারণে আমি খুশি হয়ে তোমাকে জান্নাত এবং আমার সন্তুষ্টি দান করেছি। আবার বন্দা এটার অপোজিট যদি আমরা চিন্তা করি, বন্দা অনেক সময়, এটা হাদিস শরীফ, যে বন্দা অনেক সময় এমন কথা মুখ দিয়ে বের করে এর কারণে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, অথচ সে জানে না, এটার কারণে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়েছে। সে যখন কিছু আমল করে কিয়ামতের ময়দানে যাবে আশা করবে যে আমাকে ইনশাআল্লাহ আমি দয়া পাবো জান্নাতে যাব, কিন্তু তার ওই কথার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সে বলবে মাওলা আমি তো এরকম কোন জাহান্নামে যাওয়ার মতো হয়তো এমন আমল করি নাই, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ করা হবে তুমি ওই সময় ওই কথাটা বলেছিলে যার কারণে আমি মাওলা তোমার উপর নারাজ হয়েছি। আমাদের একটু চিন্তা করা দরকার মাদানী চ্যানেলের দর্শক, কিন্তু সারাদিন যেমন ইচ্ছা তেমন বলে যাচ্ছি, আমার কোন কথাটা দ্বারা কে নারাজ হয়ে যাচ্ছে, বিশেষ করে কেউ না হোক আমার যে দুইটা ফিরিশতা আমার আমলনামা লিখতেছে, আমি কি বলতেছি, আমি কয়বার জিকির করতেছি, আমার কি আমল এগুলো লিখতেছে, ওনারা তো জানেন, ওনারা তো লিখতেছেন, ওনারা তো অবশ্যই এটা সম্পর্কে আমাদের ব্যাপারে সাক্ষী হয়ে যাচ্ছেন। তো ওনাদেরকে ভয় করে, এই ফিরিশতাদেরকে ভয় করে, আল্লাহকে ভয় করে, স্বাভাবিকভাবে পরকালকে ভয় করে, আমাদেরকে এই আজে বাজে বক বক করা থেকে বেঁচে থেকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা দরকার।
আপনি তো বলছেন কিছুক্ষণ আগে জিকির এ জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা কেমন ফজিলত, কিন্তু আজ যদি আমরা একটু সমাজ দিকে তাকাই বেশিরভাগ আমরা এ জবান দিয়ে এই যে জিকির ইলাহি বললেন এটা না করে বরং অযথা এবং আড্ডার মধ্যে আমরা এ জবান দিয়ে জিকির ইলাহি না করে অযথা কথার মধ্যে লিপ্ত হয়ে যায়, বরং অনেক সময় বসার মধ্যে আমরা যখন কয়েকজন একত্র বসি এ জবান দিয়ে আমরা মানুষের গীবত করে থাকি, মানুষের সমালোচনা করে থাকি, এই ব্যাপারে এজন্য আমি আপনাকে বিশেষ করে জবানের ব্যাপারে বলার জন্য একটু অনুরোধ করেছি।
না আসলে কৌসার ভাই এগুলো থেকে আমাদের রমজান মাস এটা হচ্ছে তওবার মাস, রমজান মাস এটা হচ্ছে মাগফিরাতের মাস, রমজান মাস এটা হচ্ছে নাজাতের মাস। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করি, কেননা আল্লাহ তাআলার দয়া অনেক বড়। আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তো আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে অতীতের যা করে ফেলেছি এগুলো যেন আমরা তওবা করি, আল্লাহ তাআলার আন্তরিকভাবে তওবা করি, আমার আল্লাহ তাআলা বড় দয়ালু। কেননা একটা হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহকে রাজি করার জন্য তওবা করে তখন আমার আল্লাহ তাআলা এত খুশি হন যেভাবে কোনো মা তার হারানো ছেলে হারিয়ে যাওয়ার পর ফিরে আসলে যেরকম খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর
দরবারে। আল্লাহ আল্লাহ আমাদের ছেলের দর্শকবৃন্দ, আমাদের এই জবান কত বড় নিয়ামত, এটা যারা আমরা জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাই, না কোনো অযথা কথা, না কোনো মানুষের গীবত করা, না কোনো মানুষের সমালোচনা করা, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। যে মাদানী ছেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন তাদের কল আমাদের শুনিয়ে দিন।
নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি তো মিথ্যা বলতেছি, আমার আম্মা মনে হন যে কোমরে ব্যথা পরে যায়, কোমরে ব্যথা হয়েছে আমার যে হে ভালো হয় না, হে হাদিস কোরআন ভালোভাবে আমল করতে পারে না মাদার জন্য।
জি ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার মায়ের কোমরের ব্যথা, আপনি আপনার মা চলাফেরা করতে পারে না, তো আপনার মাকে এই অজিফা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দেবেন, সেটি হচ্ছে আপনার মা যেন সর্ব অবস্থায় সবসময় অজু থাকুক বা না থাকুক সবসময় ইয়া গনিউ ইয়া গনিউ ইয়া গনিউ ইয়া গনিউ এই অজিফাটি পড়তে থাকে, ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে
ইনশাল্লাহ। জি আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন।
সালাম আলাইকুম।
ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার সন্তানকে আপনার বাচ্চাকে সুস্থতা দান করুক, এই জ্বর আল্লাহ তালা শিফা দান করুক, রমজানুল মোবারক মাসে এবং রোহানি চিকিৎসা অনুষ্ঠানে আমরা দোয়া করছি আল্লাহ তালা এটি তার গুনাহের কফারা বানিয়ে দিক। ভাই আপনি একটু যদি কাগজ কলম আপনার থাকে আপনি একটু লিখে নিন, সেটি হচ্ছে যখন যেহেতু আপনার জ্বর আছে আপনার বাচ্চার, তো এখন পারা 17 সুরা আম্বিয়া আয়াত নম্বর 69 এই আয়াতটি ছোট একটি আয়াত, এটি লিখে নিন একটি কাগজের মধ্যে, লিখে ভাঁজ করে একটি কস্টেপ বা ভ্যাকসিন এগুলো দিয়ে পেঁচিয়ে যাতে পানি না ঢুকে এটি আপনার বাচ্চাকে গলায় বেঁধে দিন, এবং কাউকে দিয়ে পড়িয়ে এই আয়াতটি অথবা আপনি নিজে পড়ে আপনার বাচ্চাকে ফুঁক দিন, দম করুন। ইনশাল্লাহ এর দ্বারা যে বাচ্চার জ্বর উঠেছে টাইফয়েড জ্বর, ইনশাল্লাহ সেটি দূর হয়ে যাবে
ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয় জিকিরে ইলাহি দিয়েছিলাম সে সম্পর্কে আমরা আলোচনা কিছুক্ষণ করছিলাম। তো আমি নুরুদ্দিন ভাইয়ের কাছে একটা একটা এ ব্যাপারে জানতে চাইবো যে নুরুদ্দিন, আমরা আপনি যে বললেন ফজলত জিকির ইলাহি সম্পর্কে বললেন, এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকে ঘরের মধ্যে হোক আমরা জিকির ইলাহি করে থাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে থাকি, কিন্তু আমরা যখন জিকির করি যে আমরা এই যে জিকির মধ্যে যখন লিপ্ত হই তখন আমরা যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এবার আমরা যখন জিকির করি জিকিরের সময় আমাদের কি খেয়াল রাখা উচিত? যেমন অনেকে জিকির করে কিন্তু যে মাকরাহ সহকারে জিকির না করার কারণে, এ ব্যাপারে আপনি কি বলবেন এই ধরনের?
না আসলে এই জন্যই আজকে আমরা মাদানী চ্যানেল অনুষ্ঠানের মাধ্যমে এমন একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে মাকরাজের তেমন কোন মুসলমানদের জন্য প্রয়োজন হচ্ছে তার কোরআন শরীফটা বিশুদ্ধ করে, কারণ আমরা যদি বিশুদ্ধ ভাবে কোরআন শরীফ পাঠ করতে না পারি, তিলাওয়াত করতে না পারি, দেখা যাবে আমরা এটার যেটার অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমাদের যেটা মর্মার্থ ধারণ করা হয়েছে এটা অর্থটা চেঞ্জ হয়ে যাবে।
আমরা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে থাকি, কিন্তু আমাদের এই যে সুবহানাল্লাহ বললাম এই ধরনের অনেক আমাদের,
জি কৌশলে আসলে এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, কেননা অনুশীলন ছাড়া কোনো মানুষ আমরা সফল হতে পারবো না। আমি যুবক ভাইদেরকে বলবো যারা বিভিন্ন কোর্সের মাধ্যমে অনেক ভাষা শিখতেছে, তো কোরআন শরীফ এটা আল্লাহ তাআলার ভাষা, এটাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, জান্নাতে আমাদেরকে আরবি বলতে হবে, কবরের মধ্যে আমাদের থেকে আরবি ভাষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও হচ্ছে আরবি, আর আমাদের পাক কোরআনুল করিমের যেটা লেখা হয়েছে সেটাও আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। তো আমরা আরবি সম্পর্কে আমাদের প্র্যাকটিস করা দরকার, যেমন দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা বা আলেগানের মাধ্যমে আমাদেরকে কোরআন শরীফের বিশুদ্ধ উচ্চারণ সহকারে শেখানোর ব্যবস্থা করা হয়। আমরা যদি সম্ভব হয় ওখানে যোগাযোগ করি, আর আর যারা ইন্টারনেট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন কোন ক্ষেত্র বাকি রাখে নাই যেখানে অবদান রাখে নাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং স্মার্ট এবং মডার্ন ছেলেরা তাদের জন্য এটা ব্যবস্থা করেছে মাদ্রাসাতুল মদিনা অনলাইন, অর্থাৎ আমি মাদ্রাসাতুল মদিনা বালেগানে যাওয়ার সময় আমার নাই, কিন্তু ঘরের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা বা যে কোনো একটা আমার সুবিধা মতো সময় নিয়ে আমি কোরআন শরীফ চাইলে শিখতে পারি। ওই শিকার একটা ব্যবস্থা করে দিয়েছে দাওয়াত ইসলামী, যে আপনি যদি www.dawatislami.net এর মধ্যে যদি মাদ্রাসাতুল মদিনা অনলাইন অপশনে যান, তাহলে এখানে আপনি যদি ফর্ম ফিল আপ করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার নাম এখানে এন্ট্রি হয়ে যাবে, ওই ওখান থেকে আপনার যেখানে বাবুল মদিনা থেকে ইনশাল্লাহ আপনাকে এটার জন্য কোরআন শরীফ শিখানো হবে, এবং আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। এটা বিশুদ্ধ করে নেওয়া দরকার আমরা, কেননা হায়াত চলে যাচ্ছে, অনেক বিষয়ে আমি পারদর্শী, আমি আমাকে যদি কেউ বলে না যে অমুক সাবজেক্টে আপনি একটু কথা বলেন, আমি অনেক অনর্গল ভাষায় বক্তব্য দিচ্ছি, যদি বলা হয় কুল হুয়াল্লাহ শরীফটা বিশুদ্ধ ভাবে পড়েন আমাদের দ্বারা এটা হচ্ছে।
আমরা তো আসসালামু আলাইকুম এটা তো বলতে যাই না,
একটু মুসলমানকে সালাম দিই,
অনেকে শুনেছে যে সাইকুম বলে, আসসালামু আলাইকুম এরকম অনেক সময় বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা একজন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনেক মোবারক সুন্নাত, একজন মুসলমানকে দেখে যেন সালাম দেয়, তাই না, একজন মহান সুন্নাত, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইশারা করেছেন, তো আমরা এই সালামটা পর্যন্ত বিশুদ্ধ ভাবে
বলতে পারি।
আচ্ছা যেমন ধরুন আপনি যে কিছুক্ষণ আগে বলছেন শুকরিয়ার ব্যাপারে যে সবচেয়ে উত্তম হচ্ছে দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আমরা বলতে পারি না আলহামদুলিল্লাহ, এইভাবে অনেকে
বলে আলহামদুলিল্লাহ মধ্যে হার হয়েছে,
এই যে বলছেন আসলে আমাদের প্রত্যেকের উচিত যে এই আমাদের এই জিনিসগুলো একজন মুসলমান হিসেবে যে আমি মাদ্রাসায় পড়তে পারিনি কি হয়েছে কোনো অসুবিধা নাই, অন্তত আমি একজন আলিমের কাছে গিয়ে বা দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট আপনি বলছেন দাওয়াত ইসলাম অনলাইন যে কোরআনে পাক শেখানো হয় সেখানে আমাদেরকে ভর্তি হয়ে অবশ্যই এই জিনিসগুলো ঠিক করে নেওয়া উচিত।
ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা আসলে এই যে জিকিরে ফজর সম্পর্কে শ্রবণ করেছি, হয়তো অনেকে নিয়ত করেছে যে অযথা কথাবার্তা ছেড়ে দিয়ে ইনশাল্লাহ আমি রমজান মাস পেতে এবং ইনশাল্লাহ রমজান মাসের পরেও জিকির মধ্যে লিপ্ত থাকার চেষ্টা করব। তো আসলে যখন আমরা বিভিন্ন ইবাদত সম্পর্কে ফজরের সম্পর্কে শ্রবণ করি, কিন্তু যখন আমি ওই ইবাদত করতে চাই ওই ইবাদত করতে গিয়ে যখন আমরা আরবি আমাদের চলে আসে, আমরা আমাদের মাকরাস শুদ্ধ না থাকার কারণে হয়তো বা আমরা ফজিলতের জায়গায় বরঞ্চ আরো লানত আমাদের পড়ে থাকে। যেমন বলা যারা কুরআনুল করিম তেলাওয়াত করে, তার যদি কুরআনুল করিম শুদ্ধ মাকরাস সহকারে পাঠ না করে, সে মনে করছে কি আমি ফজিলত পাচ্ছি, কিন্তু সে জানে না যে বড় সেই মাকরাস সহকারে পাঠ না করার কারণে তার উপরে কুরআন তাকে লানত দিচ্ছে। তো তাই আমাদের উচিত আমাদের মাকরাস শুদ্ধ করে নেওয়া, যে কোনো মাধ্যমে হোক। আমাদের হয়তো বা জি
রাশেদ ভাই একটা কথা বলেছেন, এটা আমরা ধর্মীয় জ্ঞান থেকে দূরে থাকার কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা যখন কোন মুরব্বীদেরকে সালাম দিই, আমাদের বড়দেরকে সালাম, আসসালামু আলাইকুম, উনি বলেন মানে সালাম নিচ্ছেন,
সালাম নিচ্ছেন,
হাত দেখিয়ে বলতেছেন, এইভাবে করে। তো আসলে যে সালাম দিলে আপনাকে, কেউ যদি সালাম দেয় ওয়ালাইকুম সালাম, উনি শুনে মতো বলা আপনার উপর ওয়াজিব, আপনাকে সালামের জবাব দিতেই হবে। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলার জীবনে তিনি উনি একবার নৌকা করে সফরে যাচ্ছিলেন, অন্যদিক থেকে একটা নৌকা আসছিল, তো ওই নৌকার মধ্যে থেকে একজন ওনাকে সালাম দিল। যখন সালাম দিলেন, উনি সালাম দিতে দিতে দুটো নৌকা একটা অপরটাকে ক্রস করে ফেললো।
আচ্ছা,
উনি কি করলেন, নৌকার মাঝিকে বললেন তুমি আবার নৌকা ঘুরাও। বলতেছে হুজুর, এখন যদি আমি ব্যাগ করি তাদের পিছনে অনেক টাকা আসবে। বলতেছে যত টাকায় আসুক, আমার দুনিয়াবী সম্পদ আমি দিয়ে দিব, তারপরও আমার একটা ওয়াজিব জীবন থেকে ছুটে যাবে, এটা অনেক বড় দুর্বলতা। উনি কি করলেন, নৌকাটা পিছনে নিয়ে ওনাকে সামনাসামনি পাশাপাশি গিয়ে ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ বলে তারপর চলে আসলেন।
আমাদের কল করেছেন, পরবর্তী কল শুনিয়ে দিন।
মোহাম্মদ সুজন বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। সমস্যা হইলো হয়তো
ইনশাআল্লাহ আপনার শারীরিক ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনি শেষ মানে একটা মাদানি ফুল দেন, জিকির ইলাহি সম্পর্কে কি বলতে চান মাদ্রাসার দর্শকদের কাছে?
আসলে কাউসার ভাই মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ যারা রয়েছি, আমরা যারা অনুষ্ঠান দেখছি, প্রত্যেকে নিয়ত করে যে ইনশাআল্লাহ দিনে কমপক্ষে 100 বার আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা তৈয়বা শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এটার ফজিলতের ব্যাপারে এসেছে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 100 বার কালমায়ে তৈয়বা পাঠ করবে, যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসবে, তাকে কিয়ামতের দিন উঠাবেন, তখন তার চেহারাটা 14 তারিখের চাঁদের মতো হবে।
সুবহানাল্লাহ।
এবং আল্লাহ তাআলার দরবারে তার চেয়ে উত্তম আমলকারী কেউ হবে না, শুধুমাত্র সে ছাড়া যে তার মতো 100 বার কলমা শরীফ পড়বে।
মাশাআল্লাহ।
তো আমরা প্রত্যেকে নিয়ত করে নিই যে আমরা যদি চাই আমাদের চেহারাটা কিয়ামতের ময়দানে 14 তারিখের চাঁদের মতো হোক, আমাদের উচিত প্রতিদিন 100 বার করে কলমা তৈয়বা পাঠ করা। 100 বার কলমা তৈয়বা পাঠ করতে বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো একটু ভালো করে পড়লে আপনার 10 মিনিট সময় লাগতে পারে। আপনার 24 ঘন্টা থেকে যদি 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট যদি আমি সময় আল্লাহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করি, তাহলে দেখা যাবে এটা আমাদের পরকালে অনেক বড় একটা পাথেয় হবে। কেননা আমার সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলার জীবনীতে রয়েছে, উনি 24 ঘন্টার মধ্যে শুধু 1টা ঘন্টা রাখতেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। আমি দুনিয়াবি কোনো কাজ করবো না, শুধু আমার মৌলাকে রাজি করার জন্য 1টা ঘন্টা আমার আল্লাহ তাআলার জন্য আমি ব্যয় করব।
হুজুর, আপনি যে বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সমস্ত সারা জিন্দেগীর মধ্যে উনি তো আল্লাহ তাআলার জন্য ব্যয় করেছেন সবকিছু।
জি, আসলে এই জন্য বলছি, আসলে ওনারা তো প্রত্যেকটা সময় ওনাদের ইবাদতের মধ্যে কাটিয়েছেন, কিন্তু স্পেশালি কিছু সময় বের করা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি এই স্মরণটা মনে করেন, আমি তো শিক্ষাদানের মধ্যে ব্যস্ত রয়েছি, তো শিক্ষাদানের মধ্যে এটাও ইবাদত, এটাও আল্লাহ তাআলার জিকির, কিন্তু ব্যবসা বাণিজ্য এটাও আল্লাহ তাআলার জিকির, আরো অনেক কিছু দৈনন্দিন কাজকর্ম এবং পারিবারিক যেগুলো ব্যস্ততা, এগুলো সব আল্লাহ তাআলার জিকির। কিন্তু এর মধ্যেও মনে করেন এসব কিছু করার মধ্যে হয়তো পুরোপুরি মনোযোগ আল্লাহ তাআলার প্রতি অনেক সময় দেওয়া যায় না, কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে আন্তরিকভাবে কিবলামুখী হয়ে ওযু করে আতর লাগিয়ে এভাবে যদি বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার জিকির করেন, এটার স্বাদটাই আলাদা। এটার তৃপ্তি যেটা আপনি পাবেন সেটা ওগুলোর সাথে মিলালে আপনার এটা আপনি মিল পাবেন না। এই জন্য মুসলমানের এটাই একটা বৈশিষ্ট্য যে মুসলমান তার কিছু না কিছু সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ব্যয় করা দরকার, বিশেষ করে আমার আল্লাহ তাআলার স্মরণের জন্য ব্যয় করা দরকার। কেননা আমার আল্লাহ তাআলার স্মরণের জন্য যারা সময় ব্যয় করবে তাদেরকে আমার আল্লাহ তাআলা স্পেশালি দয়া করবেন, তৌফিক সামর্থ্য আরো বাড়িয়ে দিবেন জিকির করার, এবং কিয়ামতের ময়দানে তাদের উপর আল্লাহ তাআলা স্পেশাল পুরস্কার ইনশাআল্লাহ অবশ্যই দিবেন।
মাশাআল্লাহ, প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে আমরা আলহামদুলিল্লাহ জিকিরুল্লাহি বিষয় নিয়েছিলাম, জিকিরুল্লাহির কেমন ফজিলত সে সম্পর্কে শ্রবণ করেছি, এবং আমরাও নিয়ত করেছি হয়তো অনেক সৌভাগ্যবান যে জিকিরুল্লাহির এত ফজিলত আমি ইনশাআল্লাহ জিকিরুল্লাহি করব, এবং এটা মনে রাখবেন যেন আপনার আপনার মাকরাসটাও শুদ্ধ হয়। কোন একজন আলেম দিয়ে, কোন একজন ইমাম সাহেব থেকে আপনার দাঁত থেকে মাকরাস শুদ্ধ রয়েছে তাকে শুনিয়ে নিন, তারপর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল নিজে দেখার এবং অন্যকে দেখার সে তৌফিক দান করুক, এবং জিকিরুল্লাহি করার সে তৌফিক দান করুক। আমরা রোহানি চিকিৎসা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ও সোহাইদের